আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। এ সপ্তাহের রিসালা আমির আহলে সুন্নতের নিকট কুরআন তিলাওয়াত সম্পর্কিত প্রশ্নোত্তর। এটি আমির আহলে সুন্নত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার নিকট জিজ্ঞাসা করা হয়েছে এমন প্রশ্নের উত্তর সম্বলিত রিসালা। শাহজাদা আত্তারের দোয়া। হে আল্লাহ পাক, যে ব্যক্তি পুনর্পৃষ্ঠা সম্বলিত রিসালা আমির আহলে সুন্নতের নিকট কুরআন তিলাওয়াত সম্পর্কিত প্রশ্নোত্তর পড়ে বা শুনে নেবে তাকে কুরআন তিলাওয়াত করা ও তার উপর আমল করা তৌফিক দান করুন এবং তাকে বিনা হিসাবে ক্ষমা করুন। দরুদ শরীফের ফজিলত। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষদের মধ্যে হতে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে আমার উপর বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন, কুরআনে পাককে না বুঝে অর্থাৎ অনুবাদ ছাড়া পড়ার ফলে কোনো সওয়াব কি পাওয়া যাবে, কেননা আমরা জানি না যে আমরা কি পড়ছি? উত্তর, কুরআনে পাক বোঝা ছাড়া অর্থাৎ অনুবাদ ব্যতীত পাঠ করার কারণে নিঃসন্দেহে সওয়াব পাবে। উত্তর, কুরআনে পাক বোঝা ছাড়া অর্থাৎ অনুবাদ ব্যতীত পাঠ করার কারণে নিঃসন্দেহে সওয়াব পাবে, তাই একে ভুল বলে মাঝে অপপ্রচার চালিয়ে মুসলমানদের কুরআন তিলাওয়াত থেকে দূরে সরাবেন না। যে যখন বুঝতেই পারেন না তবে পাঠ করে কি লাভ? আর নামাজে সূরা ফাতিহা ও অন্যান্য সূরাসমূহ পাঠ করা হয়, সেগুলোর তো অর্থ জানা নেই। সানা পড়া হয়, তারও তো অর্থ জানা থাকে না। বিসমিল্লা এর অনুবাদ জিজ্ঞেস করলে মানুষ পালাতে শুরু করবে, তাই বলে কি নামাজ ও বিসমিল্লা পড়া সবই বন্ধ করে দেবে? নিঃসন্দেহে এমন করব না। তাই যদি কোরআনের অর্থ বোঝাও না যায় তখনও পড়া উচিত। প্রশ্ন, কোরআনে পাক এত দ্রুত গতিতে পাঠ করা যার ফলে হরফ হারিয়ে যায়, এর হুকুম কি? উত্তর, কোরআনে পাককে অবিকল এভাবে পাঠ করা উচিত যেভাবে মুনাজ্জালু মিনাল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। কিন্তু বর্তমানে তারাহুরা আর দৌড়াদৌড়ির মতো কোরআনে পাক পাঠ করা হয়, আর তাতে ইয়ালামুনা তাআলামুনা ছাড়া কিছু বোঝা যায় না, এজন্য তাকে মুনাজ্জালু মিনাল্লাহ এর মতো পাঠ বলা যাবে না, বরং এটাকে কোরআন তিলাওয়াত বলা যাবে না, কেননা এতে অর্থ একেবারে পরিবর্তন হয়ে যায়। তাছাড়া এমন পাঠকারীকে কোরআনে পাক লানত করে। সম্ভবত অনেকেরই আমার মতো কথাগুলো মন্দ লাগে, আর লাগাই উচিত, যেন তাদের তওবা নসিব হয়। দ্রুত গতিতে কোরআন পাঠকারী কেন সাধারণ মানুষকে বোকা বানান যে আমরা কোরআনে পাক শোনাচ্ছি? যা আপনারা পাঠ করছেন বেচারা সাদাসিধা মুসলমান সেটাকে কোরআন, আর আপনাকে নেককার মনে করছে, অথচ অনেক সময় দ্রুত গতিতে পাঠ করার কারণে গুনাহ হয়। যদি তাজবিদের কায়দার সাথে সঠিকভাবে কোরআন পাঠ করা হয় তাহলে তারাবিতে অনেক সময় লাগে, কিন্তু আমাদের এখানে পরস্পরের মাঝে প্রতিযোগিতা হয়। কেউ বলে আমাদের এখানে তো 35 মিনিটে তারাবি শেষ হয়ে যায়, আর কেউ বলে আমাদের কারি সাহেব মেল ট্রেনের মতো দ্রুত চলে আর 25 মিনিটে তারাবি শেষ করে দেয়। মনে রাখবেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আরজ করবে, হে আমার প্রতিপালক, আমি খাবার ও কাম প্রবৃত্তি থেকে দিনে তাকে বিরত রেখেছি, আমার সুপারিশ তার পক্ষে কবুল করুন। কোরআন বলবে, আমি প্রতি রাতে তাকে শয়ন করা থেকে বিরত রেখেছি, আমার সুপারিশ তার পক্ষে কবুল করুন। ব্যাস, উভয়ের সুপারিশ কবুল হবে। যদি রোজা ও কোরআনের সুপারিশ চাই তাহলে তাকে সম্মান করতে হবে আর কোরআনকে সঠিকভাবে পাঠ করতে হবে। সাধারণ আলাপ আলোচনাতেও দ্রুততার সাথে হরফ হারিয়ে যায়, যেমন সাধারণত লোকেরা সুবহানাল্লাহকে সুবহানাল্লাহ বলে, হাকে চিবিয়ে ফেলে। এভাবে সাধারণ লোকেরা সঠিকভাবে বিসমিল্লাহির রহমানির রহিম এবং কালিমা পড়তে জানে না, আর না মাশা আল্লাহ ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে জানে না। সাধারণ লোকেরা ইনশা আল্লাহকে ইনশাআল্লাহ বলে এবং আলহামদুলিল্লাহকে আমদুলিল্লাহ বলে, উদাহরণস্বরূপ ইনশাআল্লাহ আমি আসছি, অথবা আমদুলিল্লাহ শরীর ভালো, অথচ আমি মাদানী মুজাকারা ইত্যাদিতে এই শব্দগুলো বলা কতবার শিখিয়েছি কিন্তু তারপরও সঠিকভাবে বলে না, কারণ ভুল বলার অভ্যাস হয়ে গেছে। এভাবে অনেক লোক কুরআনকে কুরআন বলে। প্রশ্ন, মসজিদে কয়েকজন লোক একসাথে উচ্চস্বরে কুরআনে পাক পাঠ করা কেমন? উত্তর, মসজিদে কয়েকজন লোক একসাথে উচ্চস্বরে কোরআনে পাক পাঠ করে, এই নিয়ম ভুল ও নাজাইজ। আর যদি একজন ব্যক্তি এজন্য উচ্চস্বরে কোরআনে পাক পাঠ করছে, যে কারণ দু চারজন ব্যক্তি দূরে সরে বসে শুনছে আর তার আওয়াজে নামাজরত ব্যক্তি বা অন্যান্য কোরআন পাঠকারীর কষ্ট হচ্ছে না, অর্থাৎ তাদের নিকট এমন আওয়াজ যাচ্ছে না যে বোঝা যায়, তাহলে এই নিয়মটি সঠিক। কতিপয় লোক মসজিদের প্রথম কাতারে বসে উচ্চস্বরে কোরআনে পাক তেলাওয়াত করে, বিশেষ করে রমজান মাসে এমন হয়, তাই এমন করা নাজায়েজ। একইভাবে আমাদের সমাজে চার দিন ও চল্লিশাতে বা অনুরূপ ভাবে রমজানে খতমে কোরআন পড়ানো হয়, যা ভালো কাজ, কিন্তু এতে সবাই মিলে উচ্চস্বরে পাঠ করে এটা সঠিক নয়। তাদের উচিত হচ্ছে এতটুকু আওয়াজে পাঠ করা যেন নিজেই শুনতে পায়, অন্যদের নিকট আওয়াজ যেন না যায়। তবে যদি কেউ পাঠ করে আর সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করে তা সঠিক। কিছু কিছু লোক অন্যদেরকে বলে যে আমি ইতিকাফে তিনবার কোরআন খতম করেছি, আমি পাঁচবার কোরআন খতম করেছি, কিন্তু সত্যি কথা বলতে কি তাদের মধ্যে অধিকাংশই সঠিকভাবে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়তে পারে না, কিন্তু সেই পাঁচবার কোরআনে পাক খতম করেছে বলে হইচই করছে। এমন লোকদের উচিত তারা যেন সম্পূর্ণ রমজান মাসে একবার সম্পূর্ণ কোরআন খতম করে, অথবা অর্ধেক বা দশ পারা পড়ে, তবে যেন সঠিক মাখরাজের সাথে পড়ে। যদি কোরআনে পাক সঠিক মাখরাজ সহকারে পাঠ করতে না জানে, তাদের শিখে নেওয়া আবশ্যক। বর্তমানকালে মানুষ সব কিছু জানে কিন্তু কোরআনে পাক পড়তে জানে না, আল্লাহর শপথ, এটা অনেক বড় বঞ্চনা ও দুর্ভাগ্যের বিষয়। বাংলা জানে, ইংরেজি জানে, ভালো জানে, এমন কি অনেক লোক এটা গর্ব করে যে আমার বাংলা থেকে ইংরেজি ভালো, কিন্তু এমন লোকেরা কোরআনে পাক দেখেও পড়তে পারে না এবং তাদের শিক্ষিত বলা হয়। অথচ এমন লোকদের কিভাবে শিক্ষিত বলা যায়? প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আশিকানে রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামীর অধীনে প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনা নামে হাজারো মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠা করা হয়েছে। সাধারণত ইশার নামাজের পর এলাকার মসজিদে এর ব্যবস্থা করা হয়। এর মধ্যে দোয়া, পবিত্রতা ও নামাজ ইত্যাদি নিয়মাবলী শিক্ষা দেওয়া হয়, তাই আপনারাও তাতে ভর্তি হয়ে যান। মাদ্রাসাতুল মদিনাতে পড়তে কোনো টাকা পয়সা লাগে না। ইংরেজি কিংবা অন্য কোনো ভাষা শিখতে হলে কোচিং সেন্টারে যেতে হয়, আসা যাওয়া করতে হয়, টাকা দিতে হয়। তার জন্য মানুষ আরো কি করে? কিন্তু বিনামূল্যে কোরআনে পাক শেখাবো, তারপরও মানুষ শেখার জন্য আসে না, বরং বলে যে আমার মনে থাকে না। আর যদিও পরে এমন ভাবে কায়দা পরে আর সেটাকে সেখানে রেখে দেয় আর অন্যদিন এসে খোলে, তা কিভাবে মনে থাকবে? দুনিয়াবি অনেক বিদ্যা মনে রাখতে পারি কিন্তু কোরআনে পাককে মাখরাজ সহকারে পড়তে অক্ষম। যখন দুনিয়াবি বিদ্যা শেখার জন্য আপনাকে চেষ্টা করতে হয়, তো কোরআনে পাক মাখরাজ সহকারে পড়ার জন্য চেষ্টা করতে হবে। কতিপয় লোক অপারগতা প্রকাশ করে যে আমার কাছে সময় নেই, কিন্তু প্রকৃত পক্ষে সময় রয়েছে কিন্তু পড়ার আগ্রহ নেই। আল্লাহ পাক আগ্রহ দান করুক। প্রশ্ন, আসরের নামাজের পর কি কোরআন তেলাওয়াত করা যাবে? উত্তর, জি হ্যাঁ, আসরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতে পারবে, তবে সূর্যাস্তের 20 মিনিট পূর্বে, সূর্য উদিত হওয়ার 20 মিনিট পরে এবং দ্বিপ্রহর আরম্ভ হওয়া থেকে জোহরের সময় শুরু হওয়া পর্যন্ত এই তিন সময় মাকরুহ ওয়াক্ত। যদিও এই তিন সময় কোরআনে পাক তেলাওয়াত করা নাজায়েজ নয়, কিন্তু উত্তম হলো তাতে অন্যান্য জিকির, আজকার ও দুরূদ শরীফ পাঠ করা। কিন্তু কেউ যদি এই তিন সময় কোরআনে পাক তেলাওয়াত করে তবে গুনাহগার হবে না। প্রশ্ন, রমজানুল মোবারকে কতবার কোরআনে পাক খতম করা উচিত? উত্তর, তারাবিতে একবার কোরআনে পাক খতম করা সুন্নত। তাছাড়া যতটুকু সম্ভব ততটুকু পাঠ করুন, কারণ তা সওয়াবের কাজ ও উত্তম। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এক খতম দিনে, এক খতম রাতে, আরেক খতম পুরো মাসে তারাবিতে খতম করতেন। এভাবে তিনি রমজানে 61 বার কোরআনের খতম করতেন। প্রশ্ন, আমাদের এখানে ইশার নামাজের পর সূরা মুলকের তেলাওয়াত করা হয়, তখন কারি সাহেব তেলাওয়াত শেষ করে সাথে সাথে আল্লাহু রাব্বুল আলামিন বলে, তারপর সাদাকাল্লাহু মাওলানাল আযীম পাঠ করে, এমন করা কেমন? উত্তর, ফতোয়ায়ে হাদসিয়াতে রয়েছে সূরা মুলক শেষ করার পর আল্লাহু রাব্বুল আলামিন বলা মুস্তাহাব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম বলাতেও কোনো সমস্যা নেই, কারণ এর অর্থ হলো আল্লাহ পাক সত্য বলেছেন। নিঃসন্দেহে আল্লাহ পাক সত্য বলেছেন আর আমরা এটাকে সত্য বলে স্বীকার করি। প্রশ্ন, কতিপয় কোরআনের হাফিজগণ 15-15 পারা তিলাওয়াত করে নেয়, কিন্তু হাফিজ হওয়ার পর তারা আধা পারা তিলাওয়াত করার সুযোগ নসিব হয় না, এমন হাফিজদের ব্যাপারে আপনি কি বলেন? উত্তর, আসলে অনেক হাফিজে কোরআন হিফজ করার পর আর কোরআনে পাক খুলে দেখে না এবং ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করে কাটিয়ে দেয়। তাছাড়া সোশ্যাল মিডিয়ার ব্যবহার করার সময় তারা বলতে পারে না যে চোখের পলকে সময় কোথা থেকে কোথায় চলে যায়। ইসলামী বন্ধের অবস্থা এর চেয়েও মারাত্মক। মনে রাখবেন, হাফিজ হওয়া সহজ কিন্তু হেফজ ধরে রাখা অনেক কঠিন। আর এই কথাও মনের মধ্যে ভালোভাবে গেঁথে নিন। সাধারণত কোরআনে পাকের এক দু বছর বা তিন বছরে শেষ হয়ে যায়, কিন্তু তা সারা বছর স্মরণে রাখতে ও পড়তে হয়। তাই হাফিজে কোরআনদের উচিত তারা যেন যথাসম্ভব দৈনিক কোরআনের এক মঞ্জিল তেলাওয়াত করে। এভাবে সহজে এক মাসে তাদের চার খতম হয়ে যাবে। আর যদি এক মঞ্জিল পড়তে না পারে, তবে কমপক্ষে প্রতিদিন এক পারা তিলাওয়াত করে নেওয়া উচিত। গাইরে হাফিজ অর্থাৎ যারা হাফিজ নন, এদের তুলনায় হাফিজদের পড়তে ততটুকু দেরি হয় না। মনে রাখবেন, সেই এক পারাও তাজবিদ ও কায়দা কুলিয়াত সহকারে পাঠ করা আবশ্যক, যেমন মাদ্দা ইত্যাদি। হাদরের নিয়মে পাঠ করলে তাদের 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তবে হাদরের ধরনও এমন হওয়া চাই যাকে কারীদের মতে হাদর বলা হয়, কেননা অনেক হাফিজ এত দ্রুত পাঠ করে শ্রবণকারীরা কেবল ইয়ালামুনা তাআলামুনা ব্যতীত আর কিছু বুঝতে পারে না, এবং তারা শব্দ ও হরফ এমন ভাবে চিবিয়ে ফেলে তাতে মাদ্দা ইত্যাদি একেবারে মনে রাখে না। যারা হাফিজ না তারাও যেন প্রতিদিন এক পারা করে পাঠ করে, আর সাজদা শরীফেও প্রতিদিন এক পারা পাঠ করার উৎসাহ দেয়া হয়েছে। সুতরাং আল্লাহ পাক যাকে তৌফিক দেয় সেই সৌভাগ্যবান ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে সফল হয়। অন্যথায় সঠিক এটা যে অনেক লোকের কোরআন তেলাওয়াতে মন বসে না। প্রশ্ন, যদি কেউ কোরআনে কারিমের তেলাওয়াত ভুল করে তখন তাকে প্রকাশ্যে সংশোধন করা যাবে? উত্তর, যদি এমন মারাত্মক ভুল যার ফলে অর্থ পরিবর্তন হয়ে যায় তখন তাকে প্রকাশ্যে সংশোধন করা উচিত, তবে ফিতনার আশঙ্কা না থাকলে। যদি তাজবিদের ভুল যেমন গুন্না বা ইকফা সংক্রান্ত ভুল করে, তবে তাকে প্রকাশ্যে বলবেন না, বরং আলাদা করে হিকমত ও নম্রতার সাথে দৃষ্টি আকর্ষণ করুন। প্রশ্ন, হাঁটতে চলতে স্যান্ডেল পরিধান করে কিংবা অজু ছাড়া কোরআনে পাক পাঠ করা কেমন? উত্তর, অজুবিহীন কোরআনে পাক পাঠ করা জায়েজ, কিন্তু কোরআনে পাক অজুবিহীন স্পর্শ করা না জায়েজ। আর জুতা পরিধান করে কোরআনে পাক পাঠ করাতে কোনো সমস্যা নেই। প্রশ্ন, প্রতিদিন কতটুকু কোরআনে পাক পাঠ করা উচিত? উত্তর, যদি সম্পূর্ণ কোরআনে পাক পাঠ করে নেয় তাও না জায়েজ নয়। প্রতিদিন কত পারা পাঠ করা উচিত এ ব্যাপারে সাজারায়ে কাদেরিয়াতে প্রতিদিন এক পারা তিলাওয়াতের কথা লেখা আছে, যাতে এক মাসে একবার কোরআন খতম হয়। আমাদের অনেক ছাত্র এমনও রয়েছে যারা প্রতিদিন কোরআনের এক মঞ্জিল শেষ করে। কোরআনে পাকে সাত মঞ্জিল রয়েছে, তাহলে সে যদি সাত দিনে কোরআনে পাক খতম করে নেয়, তাই যতটুকু পড়তে পারেন পড়ুন, আর চেষ্টা করুন যতক্ষণ পর্যন্ত মন বসতে থাকে পাঠ করতে থাকুন। প্রতিদিন এক মঞ্জিল পাঠ করে নিলে তো মদিনা মদিনা। প্রশ্ন, বাস ইয়ারফোনের মাধ্যমে রেকর্ড কৃত কোরআনের তেলাওয়াত শুনছি, এমন অবস্থায় সিজদার আয়াত এসে গেল, এই সিজদার জন্য মাথা ঝুঁকিয়ে নিলে আদায় হয়ে যাবে? উত্তর, রেকর্ড কৃত তেলাওয়াতে সিজদা শোনার কারণে সিজদা ওয়াজিব হয় না, এবং মাথা ঝোঁকানোর কোনো ফর্মালিটি করার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন, মাদানী চ্যানেলে যদি সরাসরি সিজদার আয়াত শুনছি তাহলে কি তেলাওয়াতে সিজদা ওয়াজিব হবে? উত্তর, মাদানী চ্যানেল বা অন্য কোনো চ্যানেলে যদি সরাসরি সিজদার আয়াত শুনে তাহলে তেলাওয়াতে সিজদা ওয়াজিব হবে না। প্রশ্ন, যদি কারো কয়েকটি তেলাওয়াতে সিজদা রয়ে যায় সেগুলো আদায় করার নিয়ম কি? উত্তর, যতগুলো সিজদা রয়েছে সেগুলো আদায় করবে, আল্লাহু আকবার বলে সিজদা করবে, সিজদার মধ্যে তিনবার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবে, এবং দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে ওইভাবে করবে। এভাবে যতগুলো সিজদা বাকি ছিল সবগুলো পূর্ণ করবে। তেলাওয়াতে সিজদার জন্য অজু সহকারে কিবলামুখী হওয়া এবং জায়গা পবিত্র হওয়া জরুরি। প্রশ্ন, যদি কোরআন তেলাওয়াত হয় এমত অবস্থায় দুরূদ শরীফ পড়তে পারবে? উত্তর, যে সমস্ত লোকেরা কোরআন শোনার জন্য উপস্থিত হয় তাদের উপর ফরজ আইন, তারা যেন কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করে। আর যদি কোথাও হতে তেলাওয়াতের আওয়াজ আসছে আর এরা পূর্বে থেকে কাজকর্মে ব্যস্ত থাকে, তখন তাদের উপর তেলাওয়াত শ্রবণ করা ওয়াজিব নয়। প্রশ্ন, কোরআনে পাক তেলাওয়াতের সময় আজান আরম্ভ হয়ে গেলে তেলাওয়াত কি বন্ধ করা উচিত? উত্তর, জি হ্যাঁ, তেলাওয়াত বন্ধ করে আজানের উত্তর দেওয়া উচিত। এজন্য যে আয়াতের তেলাওয়াত করা হয় তা পূর্ণ করে নেবে বা কমপক্ষে এতটুকু অংশ পড়ে নেবে যার ফলে অর্থ পূর্ণ হয়ে যায়। আজান ছাড়াও যখন তেলাওয়াত বন্ধ করতে হয় তখন আয়াত পূর্ণ করার পর বন্ধ করা উচিত। অনুরূপ নাত শরীফ পাঠ করার সময়ও সেই সেরূপ পূর্ণ করে নাত বন্ধ করা উচিত। মাদানী চ্যানেল অফ করার সময় তাতে তেলাওয়াত বা নাত আসে তাতেও খেয়াল রাখা উচিত, যে আয়াত বা পংক্তি পূর্ণ হয়ে গেলে তখন মাদানী মাদানী চ্যানেল অফ করা উচিত। আমার অনেক পুরনো অভ্যাস, যখন কোনো বয়ান কিংবা মাদানী চ্যানেলে মুজাকারার জন্য যাই, তখন তেলাওয়াত বা কোনো মাসআলা অথবা কোনো ঘটনা বয়ান হচ্ছে, আর যদি আমার মনোযোগ না থাকে তখন মাঝখানে এসে যাই, অন্যথায় পিছনে থেমে যাই, যেন তেলাওয়াত শেষ হয়ে যায় আর মাসআলা বা ঘটনা পূর্ণ হয়ে যায়, না হয় লোকেরা দাঁড়িয়ে যাবে আর নারা লাগানো আরম্ভ করে দিবে, যার ফলে তেলাওয়াত ইত্যাদি মাঝখানে থেমে যাবে আর পড়া ও শ্রবণে ব্যাঘাত সৃষ্টি হবে। প্রশ্ন, কবরস্থানে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা কেমন? উত্তর, ভালো কাজ যতক্ষণ অন্য কোনো প্রতিবন্ধকতা না থাকে। প্রশ্ন, চাকরির সময় কোরআনে পাক তেলাওয়াত করা কেমন? উত্তর, যদি এটি একটি বেসরকারি চাকরি হয়, মালিকের অনুমতি থাকে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি এমন চাকরি যেখানে তেলাওয়াত করাতে আপনার কাজে কোনো ব্যাঘাত না ঘটে, তখনও জায়েজ। যেমন বাংলাতে চকিদাররা ডিউটি করে, তারা যদি বসে বসে তেলাওয়াত করে বা তাসবিহ নিয়ে দুরুসের পাঠ করে, তাতে কোনো সমস্যা নেই, যেমন সুযোগ হবে তেমন অনুমতি। প্রশ্ন, সূরা ইয়াসিন পড়াতে 10টি কোরআনে পাকের খতম করার সওয়াব পাওয়া যায়, তাই আমরা কি সম্পূর্ণ কোরআন পাঠ করব নাকি কেবল সূরা ইয়াসিন পাঠ করে নিব? উত্তর, সূরা ইয়াসিনের তেলাওয়াত করাতে 10টি কোরআনে পাক খতম করার সওয়াব পাওয়া যাবে। অনুরূপভাবে 3 বার সূরা ইখলাস পড়াতে সম্পূর্ণ কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে, কিন্তু তারপরও তেলাওয়াত করা চাই। আর পিতা মাতাকে রহমতের দৃষ্টিতে তাকালে একটি মকবুল হজের সওয়াব পাওয়া যায়। এখন যদি দিনে 100 বার দেখে তবে 100 বার হজের সওয়াব পাবে, কিন্তু এর পাশাপাশি কাবার তাওয়াফও করতে হবে, সাফা মারওয়ার সাইও করতে হবে এবং আরাফাতের ময়দানে অবস্থানও করতে হবে, অর্থাৎ ওইসব পবিত্র স্থান সময় উপস্থিত হয়েও হজ করতে হবে এবং ঘরে পিতামাতার জিয়ারত করে ঘরেও হজের সওয়াব লাভ করবে। এভাবে হাদিসে মুবারাকার মধ্যে ইবাদতের সওয়াব উদ্দেশ্য হয়ে থাকে, তবে মূল ইবাদতের নয়। যেমন কি হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে, যার মাঝে কোনো মন্দ কথা বলে না, তো সে 12 বছরের ইবাদতের সওয়াব লাভ করবে। এই হাদিসের ব্যাখ্যায় হাকিমুল উম্মত মুফতি আহমেদিয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মনে রাখবেন, এভাবে হাদিসে পাকে যেসব ফজিলতের সওয়াব বর্ণিত আছে, তা দ্বারা ইবাদতের সওয়াব উদ্দেশ্য থাকে, কিন্তু মূল ইবাদতের নয়। তাই এর উদ্দেশ্য এটা নয় যে একবার আওয়াবিনে নামাজ পড়ে 12 বছর পর্যন্ত নামাজ পড়া থেকে উদাসীন হয়ে যাবে। এভাবে আরেকটি হাদিসে পাকে রয়েছে যে, যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য সকাল সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহ পড়বে, তা 100 হজ করার মতো। এখন এই হাদিসের অর্থ এটা নয় যে সকাল সন্ধ্যা 100 বার তাসবিহ পড়ে হজ করা ছেড়ে দেবে। তাই এই হাদিসে পাকের ব্যাখ্যায় মুফতি সাহেব বলেন, মনে রাখবেন, হজের সওয়াব লাভ করা এক বিষয় আর হজ আদায় করা অন্য বিষয়। এখানে কেবল সওয়াবের বর্ণনা রয়েছে, কিন্তু আদায়ের বর্ণনা নেই। যেমন ডাক্তাররা বলেন যে এটি গরম করা মুনাক্কাতে, অর্থাৎ এক প্রকার বড় কিসমিস, এটার মধ্যে একটি বড় রুটির শক্তি আছে, কিন্তু পেট ভরবে রুটি দিয়ে। কোনো ব্যক্তি 2 বেলা বা 3 বেলা মুনাক্কা আহার করে জীবন অতিবাহিত করবে না। আসলে এই তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ সকাল সন্ধ্যা 100 বার পড়বে, ততটুকু সওয়াব পাবে, কিন্তু হজ আদায় করলেই আদায় হবে। প্রশ্ন, টুপি ছাড়া কোরআন পাঠ করা কেমন? উত্তর, জায়েজ, কিন্তু আদব হলো যেন খালি মাথা না থাকে। মুস্তাহাব হলো কোরআন তিলাওয়াতের জন্য পাগড়ি পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করা, কিবলার দিকে মুখ করে দুজানু হয়ে বসা। যতটুকু আদব সহকারে বসে তিলাওয়াত করবে, তত বেশি বরকত লাভ করবে। প্রশ্ন, তাজবিদের গুরুত্ব ও কোরআনে পাককে ভুল মাখরাজে পড়ার কারণে যে ত্রুটি হয়, সে ত্রুটিগুলোর মধ্যে হতে কয়েকটি উদাহরণ বর্ণনা করুন। উত্তর, এতটুকু তাজবিদ সবার জানা উচিত যাতে মা ইয়াজুজু বিহি সলাত, অর্থাৎ যা দ্বারা নামাজ জায়েজ ও সঠিক হয়, এটা জরুরি। মনে রাখবেন, নামাজে যতটুকু কোরআনে পাক পাঠ করা ফরজ ও ওয়াজিব, ততটুকু আয়ত্ত করাও জরুরি। সাধারণত রমজান মাসের লোকের এমন আগ্রহ সৃষ্টি হয়, তারা সম্পূর্ণ কোরআনে পাকে তেলাওয়াত করে। অনেক সৌভাগ্যবান মাশা আল্লাহ একাধিকবার কোরআনে পাক খতম করে, কিন্তু তাদের উচিত যে কোন কারিকে নিজের কোরআন তেলাওয়াত শুনিয়ে দেয়া এবং তার কাছ থেকে দিক নির্দেশনা নেয়া যে আসলে তারা সঠিকভাবে পড়ে কিনা। আল্লাহ না করুক যদি সঠিকভাবে পাঠ করতে না পারে, তাহলে একবার সূরা ফাতিহা সঠিকভাবে পাঠ করা, এইভাবে 100 বার কোরআন খতম করা থেকে উত্তম হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের অধীনে বর্তমানে মাদ্রাসাতুল মদিনা অনলাইন সেবা চালু রয়েছে, যার মাধ্যমে কোরআনে পাক পড়ানো হয়, নামাজ শেখানো হয়, আর অনেক কোর্স এই বিভাগের অধীনে করানো হয়। এ সমস্ত কোর্স ঘরে বসে করতে পারবেন, তাই মাদ্রাসাতুল মদিনা অনলাইন সেবার মাধ্যমে ঘরে বসে নিজে কোরআনে পাক ঠিক করে নিন। সুতরাং কোরআনে পাক ভুল পড়া সম্পর্কে আমি কিছু লেখা লিখেছিলাম, তার মধ্যে হতে কিছু শব্দ উপস্থাপন করছি যেগুলো ভুল পড়ার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। নাম্বার 1, এক হরফকে অন্য হরফের সাথে পরিবর্তন করার দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়। উদাহরণস্বরূপ, আলহামদুলিল্লাহ, হামদ এর হাকে কণ্ঠনালী থেকে বের করতে জানে না, তাই আলহামদু পরে। আলহামদু এবং আলহামদু এর মধ্যে কি পার্থক্য লক্ষ্য করুন। হামদ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি আলহামদু এর স্থানে আলহামদু পরে, তার অর্থ দাঁড়াবে তার বলার সাহস নেই। কিন্তু হামদ এর অর্থ বলছি, হামদ অর্থ আগুন জ্বালানো, হালকা হওয়া। নাম্বার দুই, কুল হুয়াল্লাহু আহাদ, কানজুল ইমান থেকে অনুবাদ, আপনি বলুন তিনি আল্লাহ এক। কুল দুই নুক্তাওয়ালা কফ দিয়ে উচ্চারণ হয়, আর অপরটি রেফওয়ালা কাব দিয়ে হয়, অর্থাৎ কুল। কুল এর অর্থ হলো বলে দিন, আর রেফওয়ালা কাব দিয়ে কুল এর অর্থ খাও। একটু চিন্তা করুন উভয়ের মধ্যে কতটুকু পার্থক্য। নাম্বার তিন, কলু এর অর্থ তারা বলল, আর যখন রেফওয়ালা কাব দিয়ে হয় কালু পড়া হয়, তাহলে অর্থ হবে তারা পরিমাপ করলো। নাম্বার চার, আল্লাহ পাকের একটি সিফাত হলো আলিম। যদি এ শব্দকে আইন দিয়ে পড়ে তখন এর অর্থ হবে জ্ঞানী। কোরআনে পাকের রয়েছে ইন্নাহু আলিমুম বিযাতি সুদুর, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় তিনি অন্তরের খবর জানেন। আর যদি আলিফ দিয়ে পাঠ করা হয় অর্থাৎ আলিম, তখন অর্থ হবে যন্ত্রণাদায়ক। একটু চিন্তা করে দেখুন কতটুকু পার্থক্য। কিন্তু আমাদের এখানে বেশিরভাগ মানুষ তিলাওয়াত করার সময় এই শব্দকে হয়তো আলিফ দিয়ে পড়ে, বিশেষ করে মেমন ও গুজরাটি গোত্রের লোকেরা আলিম অর্থাৎ আলিফ দিয়ে এবং হা হা কে পার্থক্য করতে পারে না। তাই এমন লোকেরা যতক্ষণ পর্যন্ত ভালো কোনো কারি সাহেবের কাছে না পড়ে, ততক্ষণ পর্যন্ত তারা সঠিকভাবে কুরআনে পাক পড়তে পারবে না। নিজের মাখরাজ সঠিক করার জন্য মাদ্রাসাতুল মদিনাতে ভর্তি হয়ে যান, ইনশা আল্লাহ মাখরাজ ঠিক হয়ে যাবে। যাই হোক, পবিত্র কুরআন সঠিকভাবে শেখা আবশ্যক, তাই ইসলামী ভাই ও ইসলামী বোন সবার উচিত সঠিকভাবে কুরআনে পাক শেখা, বিশেষ করে বয়স্কদের, কেননা এই বেচারাদের সঠিক মাখরাজের ক্ষেত্রে একটু বেশি সমস্যা হয়। যদি কারো বয়স 100 বছর হয়ে যায়, তিনি সঠিকভাবে কুরআনে পাক পড়তে না জানে, তখন তারও শেখা উচিত। আর সে যদি শেখার চেষ্টা অব্যাহত রাখে তাহলে ইনশাআল্লাহ সওয়াব পেতে থাকবে। প্রশ্ন, তিলাওয়াতের সময় যদি সিজদার আয়াত এসে যায় তখন কি সেখানে থেমে সিজদা করা উচিত? কতিপয় লোকেরা তেলাওয়াত শেষ করার পর সিজদা করে, এমন করা কেমন? উত্তর, যদি কোনো বাধা না থাকে তবে সে সময় সিজদা করা উত্তম, তবে পরে করলেও গুনাহ নয়। সিজদা যখন ওয়াজিব হয় তখন সেই ওয়াজিব আদায় করতেই হয়। আমির আহলে সুন্নতের পাশে বসে থাকা মুফতি সাহেব বলেন, যদি বান্দা ওযু সহকারে থাকে তখন সেই সময় তেলাওয়াতে সিজদা আদায় করা উত্তম, আর অপ্রয়োজনে দেরি করা মাকরুহ তানজিহি। প্রশ্ন, সূরা ইয়াসিন ওয়াজিফা স্বরূপ পাঠ করা, যেমন আমার অমুক কাজ যেন হয়ে যায়, এটা কি জায়েজ? উত্তর, সূরা ইয়াসিন শরীফ ওয়াজিফা স্বরূপ অথবা কোনো সমস্যার জন্য পাঠ করা জায়েজ। সমস্যা না জায়েজ হলে তবে অন্য কথা, জায়েজ উদ্দেশ্যের জন্য পড়লে কোনো সমস্যা নেই। আর ওয়াজিফা পাঠ করতে হলে তার একটি নির্দিষ্ট সংখ্যা থাকবে, আর এমন কাজ কারো দিক নির্দেশনা অনুযায়ী করা হয়। এ সকল কাজ নিজ থেকে করাতে ক্ষতির ঝুঁকি থাকে। প্রথমে সূরা ইয়াসিন কোনো কারি সাহেবকে শুনিয়ে দিন সঠিক পড়ছেন কিনা। যদি সঠিক পাঠ করতে জানেন তাহলে কোনো অনুমতিদাতার সংস্পর্শে থেকে তার দিক নির্দেশনা অনুযায়ী ওয়াজিফা পাঠ করুন। সাধারণত দিক নির্দেশনা কমই পাওয়া যায়। আমার পরামর্শ হলো মুসিবত থেকে বাঁচার জন্য আরো ওয়াজিফা রয়েছে তা পাঠ করুন এবং সালাতুল হাজাত পড়ুন। কেননা ওয়াজিফার আঘাত পেয়েছে এমন লোক আমি দেখেছি। অনেক সময় এমন আঘাত পায় যেটা ঠিক হওয়া অনেক কঠিন হয়ে পড়ে, চিকিৎসার প্রভাব পড়ে না, মস্তিষ্ক বিগড়ে যায়, তারপর সে মারামারি গালাগালি করে। এমন ব্যক্তিদের সামলানোর জন্য ঘরে শিকল দিয়ে বাধা হয়, আরো না জানি কি কি করে, এভাবে সমস্ত বংশ ধ্বংসে পতিত হয়। আপনি যদি শরীয়ত সম্মত পীরের মুরিদ হয়ে থাকেন, যার শরীয়ত অনুযায়ী সম্পূর্ণ দাড়ি রয়েছে, এবং সেই আলিমে দিনও তার সাজারাতে প্রদত্ত ওয়াজিফা থেকে সংক্ষিপ্ত কিছু ওয়াজিফা পাঠ করুন। আমার পরামর্শ হচ্ছে প্রত্যেক রোগের ওষুধ সল্লে আলা মুহাম্মদ অধিকারে দুরুশরি পাঠ করা, অনেক বড় ওয়াজিফা। এর বরকতে ইনশাআল্লাহ সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। প্রশ্ন, ঘরে কি রেকর্ডকৃত কোরআন তিলাওয়াত লাগিয়ে কাজকর্ম করা যাবে? উত্তর, রেকর্ডকৃত কোরআন তিলাওয়াত শ্রবণ করার ওই আদব থাকে না যা সরাসরি অর্থাৎ রেকর্ড ব্যতীত শ্রবণ করার মধ্যে রয়েছে। আর রেকর্ডকৃত তিলাওয়াতেও যেহেতু কোরআন পাঠ করা হয়, তাই যদি শ্রবণকারী কেউ না থাকে তাহলে সেটা বন্ধ করে দিন। অনুরূপভাবে রেকর্ডকৃত নাজ শরীফও চালানোর ক্ষেত্রেও যদি শ্রবণকারী কেউ না থাকে তাহলে তা বন্ধ করে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।